जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. الله يأتينا وهو رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب صلى الله عليه وسلم.
صلوا على الحبيب صلى الله تعالى على محمد. প্লিজ স্ট্যান্ড ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসুল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পর্ব শুনব ইনশা আল্লাহুল কারীম।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা নবীনা, সল্লি আলা মুহাম্মাদিন। হাম বি মদিনে জায়েঙ্গে, হাম বি মদিনে জায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি প্যারে আকা হামে বুলায়েঙ্গে, আজ না হই তো কল যাব। সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, পড়ুন সল্লি আলা নবীনা, সল্লি আলা মুহাম্মাদিন। মদিনায় ডাক মক্কি মদিনী, দিদার দাওয়াত মক্কি মদিনী, আমায় মদিনায় ডাক, মদিনায় ডাক মক্কি মদিনী, দিদার দাওয়াত মক্কি মদিনী, সর্বপ্রথম সৃষ্টি মক্কি মদিনী, আকা সর্বপ্রথম সৃষ্টি মক্কি মদিনী, জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি মক্কি মদিনী, দিদার দাওয়াত মক্কি মদিনী, বলো মদিনায় ডাক মদিনায় ডাক মক্কি মদিনী, দিদার দাওয়াত মরণের কালে সামনে আসিও, আমার মরণের কালে সামনে আসিও, আকা মরণের কালে সামনে আসিও, কালেমা পড়ায়ো আমায় কালেমা পড়ায়ো, মক্কি মদিনী, দিদার দাওয়াত মক্কি মদিনী। অন্ধকার কবরে যখন রাখিবে আমায়, অন্ধকার কবরে যখন রাখিবে উম্মত বলে ডাকিও, আমায় উম্মত বলে ডাকিও, মাকি মাদানী দিদার দাওয়াকা, মাকি মাদানী আমায় মদিনায় ডাকো আকা মদিনায়, মাকি মাদানী দিদার দাওয়াকা, মাকি মাদানী মুনকার নকির যখন প্রশ্ন করিবে আমার, মুনকার নকির যখন প্রশ্ন করিবে আকা, মুনকার নকির যখন প্রশ্ন করিবে উত্তর শিখায়ো আমায়ো, উত্তর শিখায়ো মাকি মাদানী দিদার দাওয়াকা, মাকি মাদানী আমায় মদিনায় ডাকো আকা মদিনায়, ডাকো আকা মদিনায় ডাকো, মাকি মাদানী দিদার, মাকি মাদানী। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আকা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সুপারিশ করি ও আমায়, সুপারিশ করি ও মাকি মাদানী দিদার দাওয়াকা, মাকি মাদানী জান্নাতের দুলহা যখন সাজিবে আকা, জান্নাতের দুলহা যখন সাজিবে বরযাত্রি বানায়ো আমায়, বরযাত্রি বানায়ো মাকি মাদানী দিদার, মাকি মাদানী বলো মদিনায় ডাকো আকা মদিনায়, ডাকো আকা মদিনায় ডাকো, মাকি মাদানী দিদার দাওয়াকা, মাকি মাদানী গুনাহের সাগরে ডুবে আছি আকা, গুনাহের সাগরে ডুবে আছি আকা, গুনাহের সাগরে ডুবে আছি আমায় উদ্ধার করো উদ্ধার করো, মাকি মাদানী দিদার দাওয়াকা, মাকি মাদানী আমায় মদিনায় ডাকো আকা মদিনায়, আকা মদিনায় ডাকো, মাকি মাদানী দিদার দাওয়াকা, মাকি মাদানী আমায় মদিনায় ডাকো আকা মদিনায় ডাকো, মাকি মাদানী দিদার দাওয়াকা, মাকি
হবিব আল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. কৃষ্ণ এবার আসুন, আমরা আজকে ইজতেমার শুরুতে আমাদের প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরুদ শরীফ পাঠ করার কি বরকত রয়েছে, কি ফজিলত রয়েছে, সেই সম্পর্কিত একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করব। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, হাদিসের সার সংক্ষেপ এরকম, যে ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পাঠ করবে সে যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে ফেরেশতারা তার জন্য রহমত প্রার্থনা করতে থাকবে। এখন আল্লাহ রাসূল অতঃপর ইরশাদ করছেন, এখন বান্দার ইচ্ছা কম পড়ুক বা বেশি। ইসাই ভাইরা জ্ঞানী বিবেকবান যারা, তারা কিন্তু এই হাদিস থেকে তাদের চিন্তার মধ্যে এটাই চলে আসবে যে যদি আমি চাই ফেরেশতাদের যে দোয়া সেই দোয়া হাসিল করতে, তাহলে আমাকে কি কম পড়তে হবে নাকি বেশি পড়তে হবে? বেশি পড়তে হবে নিঃসন্দেহে। আর এই দুরুদ শরীফ পাঠ করা শুধুই যে ফেরেশতাদের যে রহমতের প্রার্থনার যে তার জন্য এই বরকত হাসিল হবে তা নয়, খোদ স্বয়ং যেই নবীর উপর দুরুদ শরীফ পাঠ করা হবে সেই নবী তার উপর খুশি হয়ে যাবে, আর এমন খুশি হবে কাল কেয়ামতের ময়দানে তার জন্য নবী সুপারিশ করে দিবে। তো নবীর সুপারিশ আমাদের দরকার আছে কি আছে না? তো আল্লাহ রাসূলের হাদিসের খোলাসা এটাও রয়েছে, দুনিয়াতে যে যত বেশি দুরুদ শরীফ পাঠ করবে কেয়ামতের ময়দানে সে তত নিকটে আমার নিকটে থাকবে। তো কৃষ্ণাই বেড়া আমরা বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আসুন আমরা আজকের ইজতেমার বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। কৃষ্ণাই বেড়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সওয়াব লাভের উদ্দেশ্যে প্রথমে আমরা ইজতেমার শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করবো, কেননা ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়তুল মুমিনী খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষায় উত্তম। সুবহানাল্লাহ। কৃষ্ণাইবের আমল আমাদের কমবেশ আমরা করি আলহামদুলিল্লাহ, কিন্তু এই আমলের থেকে উত্তম বলা হয়েছে নিয়তকে। যদি নিয়ত আমার সহি না হয়, যদি নিয়ত আমার পরিপক্ক না হয়, মজবুত না হয়, তাহলে ওই আমল এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আমার আপনার চেহারার নিকট ছুঁড়ে ফেলা হবে। তো আমি আপনি চাইব না যে আমার আপনার নামাজ, আমার আপনার ইজতেমায় শরিক হওয়া, অংশগ্রহণ হওয়া, জিকির আজগারিগুলো সব কাল কিয়ামতের ময়দানে বিফলে চলে যাক। যদি চাই এটা আমার কাজে চলে আসুক, আমার নেকির পাল্লা ভারী হয়ে যাক, তাহলে আমাকে আপনাকে নিয়তের যে আমল সেটাকে মজবুত করতে হবে, করবো ইনশাআল্লাহ। কৃষ্ণা এবার আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে এই বিষয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর উদ্দীপনা দেন, উৎসাহ দেন, যাতে করে আমাদের আমল আমাদের কাজে এসে যায়। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তা রাসুলের সন্তুষ্টির জন্য আজকের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। কৃষ্ণাই বেড়া অন্য মনস্ক হয়ে যদি উদাসীনভাবে আমরা বয়ান শ্রবণ করি, তাহলে এর মধ্যে যে বরকত রয়েছে, নিঃসন্দেহের মধ্যে বরকত রয়েছে, যেহেতু এটা ইলমি দিনের মজলিস, তাহলে এই বরকত আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। তো কৃষ্ণাই বেড়া আমরা নিয়ত করি আমরা সম্ভব হলে দুজনু হয়ে বসে ইনশাআল্লাহ দৃষ্টিকে নত রেখে কে বয়ান করছে তার দিকে খেয়াল করে নয়, কি বয়ান করা হচ্ছে কোরআন ও হাদিস থেকে সেই দিকে খেয়াল করে অন্তরের কান দিয়ে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিও নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ কিতাব থেকে দেখে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে বয়ান করব। আল্লাহ পাক আমাকে, আপনাদের সকলকে, মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ইখলাসের সাথে বয়ান করা এবং শ্রবণ করার তৌফিক দান করুক। কৃষ্ণাই ভেরা আজকের বয়ান খুবই গুরুত্বপূর্ণ, সাপ্তাহিক ইজতেমার প্রত্যেকটা বয়ানই গুরুত্বপূর্ণ যদি আমি আপনি সেটাকে গুরুত্ব দিয়ে নেই। আল্লাহ পাকের অশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে প্রথমত মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে তিনি আমাদেরকে তার প্রিয় মাহবুব আখিরি নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এর উপর আমাদেরকে আরও আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, তিনি আমাদেরকে নামাজের মতো নিয়ামত তিনি ফরজ করেছেন। কৃষ্ণা, এবার আল্লাহ পাকের অনুগ্রহ গণনা করে শেষ করা যাবে না, এত এত দয়া আল্লাহ পাক তার বান্দার উপর করেছেন। তো আল্লাহ পাকের একটা অনন্য অন্যতম নিয়ামত হচ্ছে নামাজ। বান্দা আমরা আল্লাহ পাকের, এতে কোনো সন্দেহ নেই, কেননা আমরা আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, আমাদের পরিচয় আমরা বান্দা। তো বান্দার যে সম্পর্ক আল্লাহ পাকের সাথে সেটা হবে বন্দিগির মাধ্যমে, সেটা কখনো মৌখিকভাবে বললে হবে আমি আল্লাহর বান্দা, বাস একটু বললে কি হবে? সেটা তো আমাকে আপনাকে কাজে রূপান্তর করতে হবে। অনেক সময় দেখি আমরা অমুসলিমরাও তাদের কথার মধ্যে প্রকাশ পায়, আপনাকে যে প্রভু সৃষ্টি করেছে আমাকে সেই প্রভু সৃষ্টি করেছে। তারও কিন্তু যদি ঘুরে ফিরে তার কথা যদি আমি ধরি তাহলে দেখা যায় সেও আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু অন্তর থেকে নয়, মৌখিকভাবে। তো আমার আপনার যে পরিচয় বান্দার, সেটা পরিচয় দিতে হবে বন্দিগির মাধ্যমে, আর সেই বন্দিগিটা হচ্ছে নামাজ। কেননা একটা প্রকাশ্য যে বন্দিগি সেটা হচ্ছে নামাজ, সেটা আমার আপনার যে অমুসলিম রয়েছে তাদের মধ্যে তফাৎ পার্থক্য করার একটা বড় মাধ্যম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, নামাজকে আমাদের উপর ফরজ করেছেন, এবং মুসলমান পুরুষদেরকে নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, এবং নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ পড়ার যে বিনিময় সেটা ইহকাল ও পরকালের যে মহান বরকত ও পুরস্কার রয়েছে সেটার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। আল্লাহু আকবার। কৃষ্ণাই বারা প্রক্ষান্তরে ঠিক বিপরীতে জামাত সহকারে নামাজ ত্যাগ করার কারণে আল্লাহ পাক অসংখ্য শাস্তি বার্তা এরশাদ করেছেন। হ্যাঁ কৃষ্ণাই বারা, আমরা আজকের বয়ানে যে বিষয়টি শ্রবণ করব সেটি হচ্ছে নামাজ জামাতে ত্যাগ করার যে শাস্তি, যে বিধান রয়েছে সেই শাস্তির ব্যাপারে আমরা শ্রবণ করব। আমি আরেকবার আপনাদেরকে এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই জন্য যে আমরা হয়তোবা শুনেছি নামাজ ত্যাগ করার শাস্তি, আজ সে বিষয় নয়, আজ হচ্ছে নামাজ যারা আমরা পড়ছি নামাজ জামাতকে ত্যাগ করার যে শাস্তি সে বিষয়ে আমরা শুনব। একটু খেয়াল করবেন এটাও যে যদি নামাজের জামাতকে ত্যাগ করার জন্য আল্লাহ পাক শাস্তি দুনিয়াতে এরশাদ করেছেন, তাহলে যারা নামাজকে পুরোপুরি বর্জন করছেন তাহলে তাদের ভয়াবহতা কীরূপ হতে পারে, শুধু আজ সেটাকে ইমাজিন করবেন। প্রিয় ইসলামী ভাইরা, জামাত এটা অনেক বড় নেয়ামত। আজ বয়ানে আমরা শুরুতে দাওয়াত ইসলামীর প্রকাশনা যে প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত দুখণ্ড সম্বলিত কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে একটি চমৎকার ঘটনা উল্লেখিত রয়েছে, সেই ঘটনা দিয়ে আমরা বয়ানকে শুরু করব। হযরত সাইয়েদুনা উবাইদুল্লাহ বিন ওমর কাওয়ারিরি রহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি সর্বদা এশারের নামাজ জামাতের সাথে আদায় করতাম, কিন্তু আফসোস একদিন আমার এশারের জামাত ছুটে যায়। ছুটে যাওয়ার কারণ হলো আমার বাড়িতে মেহমান আসে, আমি তাদের মেহমানদারিতে ব্যস্ত হয়ে যাই। মেহমানের আপ্যায়ন শেষে যখন আমি মসজিদে গেলাম তখন জামাত শেষ হয়ে গেল। তখন আমি ভাবতে লাগলাম এমন কি আমল আজ করা যেতে পারে যে আমি জামাত না পাওয়ার যে ক্ষতি সেটাকে আমি ক্ষতিপূরণ দিব। তখন আমার মনে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মহান বাণী সেটা স্মরণে আসলো, সেটা হচ্ছে জামাত সহকারে একা, জামাত সহকারে যে নামাজ, একা একা নামাজ থেকে 21 গুণ বেশি, কোনো কোনো হাদিস অনুযায়ী 25 ও 27 গুণ বেশি ফজিলত রয়েছে। তো তিনি সেই হাদিসের দিকে খেয়াল করলেন আর তিনি ভাবলেন আমি আজ জামাত যে আমার কাছ থেকে ছুটে গেল সেটার ক্ষতিপূরণ হিসেবে আমি এশার নামাজ 27 বার আদায় করব। কেমন খেয়াল, কেমন আশিকে জামাত ছিলেন। তিনি খেয়াল করলেন যে আমি এটার ক্ষতিপূরণ হিসেবে আমি আজকে এশারের নামাজ 27 বার আদায় করব। এতরূপ ধৈর্য আমাদের আছে ভাই? আল্লাহু আকবার, আমরা এমন দুর্ভাগ্য, আমাদের তো কাজা নামাজের আদায় করার সৌভাগ্য হয় না, ওই শক্তি ওই ধৈর্য আমাদের মধ্যে নেই। তো তিনি যেই চিন্তা করলেন সেই কাজ তিনি করে ফেললেন। তিনি 27 বার এশার নামাজ পরিপূর্ণভাবে আদায় করলেন। অতঃপর তিনি বাড়িতে চলে গেলেন, নিদ্রার মধ্যে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি বললেন যে আমি নিদ্রার মধ্যে কিছু স্বপ্ন দেখলাম, আমি দেখলাম যে ঘুমের মধ্যে আমি নিজেকে কিছু ঘোড়ার আরোহীর সাথে দেখলাম। আমরা সবাই ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলাম, এমতো অবস্থায় এক ঘোড়ার আরোহী আমাকে বলল, তুমি তোমার ঘোড়াকে অযথা কষ্ট দিও না, নিশ্চয়ই তুমি আমাদের সাথে চলতে পারবে না। তখন আমি বললাম, কেন আমি আপনাদের সাথে চলতে পারবো না? তখন বলা হলো, কারণ আমরা নামাজ জামাত সহকারে আদায় করেছি। আল্লাহু আকবার। কৃষ্ণাই বেড়া, চিন্তা করুন, এই ঘটনা থেকে আমরা যেটা জানতে পারলাম যে জামাত ছুটে যাওয়ার পর কেউ যদি 27 বার যদি এর থেকে অসংখ্য বারও নামাজকে আদায় করে, তারপরও সে জামাত সহকারে যে নামাজ আদায় করার সওয়াব সেটার অধিকারী হতে পারবে না। বিশ্বাসী ভাইরা, নিঃসন্দেহে জামাতে নামাজ আদায় করার বরকত অফুরন্ত, যা জামাত বিহীন নামাজে অর্জন হয় না। অতএব আমাদের উচিত জামাত সহকারে নামাজ আদায় করার যে মন মানসিকতা সেটাকে তৈরি করা। এর কারণ, আমরা আমাদের অনেক সময় পরিবারের যে দায়িত্ব, আমাদের যে সামাজিক দায়িত্ব, এগুলোকে আমরা আমাদের ব্যক্তিগত কাজকর্মকে আমরা বাহানা দেখিয়ে আমরা আমাদের নামাজ জামাতকে ত্যাগ করে দিই। হয় কি হয় না এরকম? কৃষ্ণাই বেড়া, যদি এটাই হয় তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কি ইরশাদ করেছেন সেই মহাগ্রন্থ কোরআনুল করিম, যেটা আমার আপনার জন্য হেদায়াত, যেটা আমার আপনার জন্য কবরে আখেরাতে সুপারিশকারী হবে, যেটা আমার আপনার জন্য নাজাত হবে, জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে, যে কোরআন আমাকে আপনাকে আল্লাহ পাক উপহার স্বরূপ দিয়েছে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ পাক 9 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মনোযোগ সহকারে শ্রবণ করুন কৃষ্ণাই বেড়া। আল্লাহ পাকের ইরশাদ দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো ব্যক্তি নয়, পণ্ডিতের বাণী নয়, এটা এটা স্বয়ং সৃষ্টিকর্তার বাণী, যেই বাণী আমার আপনার অন্তরের মধ্যে প্রবেশ করাতে হবে, তাহলে আমার এই মরা অন্তর, এই মৃত অন্তরকে আমি আপনি জীবিত করতে পারবো, রিয়ালাইজেশন নিয়ে আসতে পারবো। কারণ আজকে আমাদের অনুতপ্ততা, অনুশোচনা এই বিষয়গুলো নেই, কোরআন পড়ছি অনুশোচনা আসছে না, মুফাসসিরিন কেরাম ওলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ শুনছি, নসিহত শুনছি, পরিবর্তন আসছে না। কেননা আমি আপনি সেটা অন্তরে যেভাবে নেওয়ার দরকার সেভাবে আমরা রিসিভ করতে পারছি না। কৃষ্ণাই ভাইরা, আল্লাহ পাকের এরশাদ শ্রবণ করুন। আল্লাহ পাক কি এরশাদ করছেন কানজুল ইমান থেকে, যার অনুবাদ, হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করবে তারা ক্ষতির মধ্যে রয়েছে। কৃষ্ণাই ভাইরা, মুফাসসিরিন কেরাম একটি দলের মতে উক্ত আয়াত শরীফের মধ্যে জিকরিল্লাহ, এই যে আয়াতে কারিমার যে শব্দ এসেছে, হরফগুলো এসেছে, কালেমা এসেছে, এটার উদ্দেশ্য দ্বারা তারা বলেছেন এটা 5 ওয়াক্ত নামাজ। অতএব যে ব্যক্তি নিজের ধন সম্পদ, নিজের ক্রয় বিক্রয়, নিজের পেশা সন্তান সন্ততির কারণে নামাজগুলোকে আপন ওয়াক্ত মোতাবেক আদায় করতে অলসতা করবে, নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইসলাম বেরা, কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ পাক আরও ইরশাদ করেন, সূরা মুদ্দাসসিরের মধ্যে 42 এবং 43 নম্বর আয়াতের কানজুল ইমান থেকে অনুবাদ, তোমাদেরকে কিসে দোজকে নিয়ে এসেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুবাল্লিগিন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, বান্দার কাছে কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে তার নামাজ। যদি তার নামাজ সহিহ শুদ্ধ হয় তবে সে মুক্তি পাবে, সফলতা অর্জন করবে, আর তাতে যদি ত্রুটি বিচ্যুতি থাকে তবে সে লাঞ্ছিত হবে, ধ্বংস হবে। কৃষ্ণাই বেড়া, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যারা মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা আমরা রয়েছি, আমরা কি নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করি না ভাই? অবশ্যই আমরা ইমানদার, অবশ্যই আমরা আল্লাহ পাকের উপর ইমান এনেছি, শেষ নবীর উপর ইমান এনেছি, কোরআনের উপর ইমান এনেছি, ইসলামের হুকুম আহকামের উপর ইমান এনেছি। তো ইমানদার যেহেতু আমরা বলছি, তো আল্লাহ পাক তো স্বয়ং নির্দিষ্ট করে দিচ্ছেন আয়াতের মধ্যে, হে ইমানদারগণ, তাহলে কেন আমরা এই আয়াতে মোবারকাকে, এই বাণীকে আমরা গুরুত্ব দিচ্ছি না? কেন আমরা আমাদের জামাতকে ত্যাগ করছি? কেন আমরা আমাদের ব্যবসাকে, আমাদের ক্রয় বিক্রয়কে, আমাদের সন্তান সন্ততিকে প্রাধান্য দিচ্ছি? যদি এই হয় আমাদের অবস্থা, তাহলে হুকুম ওটাই যেটা আল্লাহ পাকের ফয়সালা, যে আমার আপনার জন্য শাস্তি অপেক্ষমান, আমি আপনি ক্ষতির সম্মুখীন হব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র হাদিসসমূহের মধ্যে নামাজের পদ্ধতি, নামাজের আদায়ের ফজিলত, নামাজ না পড়ার শাস্তি, সকল বিষয়ে আলোচনা রয়েছে, যা থেকে নামাজ পড়ার গুরুত্ব সম্যক ধারণা পাওয়া যায়। মদিনার তাজদার আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাহবুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক তার বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যে ব্যক্তি তা আদায় করেছে এবং তার হককে তুচ্ছ মনে করে তা নষ্ট করেনি, তবে আল্লাহ পাকের বদন্যতায় তার জন্য এ প্রতিশ্রুতি রয়েছে যে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি তা আদায় করল না, তার জন্য আল্লাহ পাকের বদন্যতায় এই প্রতিশ্রুতি নেই, চাইলে তাকে আজাব দিবেন, চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র কোরআনের বাণী আমার আপনার জন্য হেদায়াত রয়েছে, এটা আমি আপনি সকলেই জানি। তাহলে এখন শুধু আমার আপনার জন্য এটাই নিজের মধ্যে আবশ্যক করে নেওয়া, যে এর উপর আমল করে নেওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার কোরআনুল কারিমের মাধ্যমে, হাদিসের মোবারকার মাধ্যমে নামাজ এর আদায় করা এবং জামাত সহকারে আদায় করার ব্যাপারে আমাদেরকে তারগিব দিয়েছেন, হুকুম দিয়েছেন। আমরা নামাজ পড়ি, অনেকে অনেক সময় নিজেকে সান্ত্বনাও দেয়, আমি তো নামাজ পড়ে নিয়েছি, জামাতে না পড়ে আমি তো পাঁচক তো নামাজই, নামাজ তো পড়ি, আমার ব্যস্ততা, অজুহাত, নিজেকে নিজে অজুহাত দেখায়, নিজে নিজে জামাতকে ত্যাগ করে দেয়। আল্লাহ পাক কি এরশাদ করছেন? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে এরশাদ ফরমান, এবং নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে, উক্ত আয়াতে জামাত সহকারে নামাজ পড়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে, যেন এরূপ বলা হয়েছে নামাজ আদায়কারীদের সাথে জামাত সহকারে নামাজ পড়ো। তাহলে এটা কার হুকুম ভাই? আল্লাহ পাকের হুকুম। তাহলে আমাকে আপনাকে এটা খেয়ালও আনা যাবে না, কোনো অজুহাত উদাসীনতা দেখানো যাবে না, কোনো আমাদের চান্স নেই জামাতকে ত্যাগ করার। হ্যাঁ, যখন শরীয়তের হুকুম অনুযায়ী কোনো অপরাগতা আমার আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, তখন সেটা আমি আপনি চাইলে জামাতকে ত্যাগ করতে পারবো। কিন্তু শরীয়তের হুকুম ব্যতীত কোনো অজুহাত দেখিয়ে, নিজের মন মানসিকতা তৈরি করে আমি জামাতকে ত্যাগ করতে পারবো না। প্রিয় সাহেবেরা, আল্লাহ পাক আরও ইরশাদ ফরমান সূরা কলমের মধ্যে 29:42-43 নম্বর আয়াত কাঞ্জুল ইমান থেকে, যার অনুবাদ, যেদিন এই বিষয়টি অনেক কঠোর হবে এবং কাফেরদের সেজদার প্রতি আহ্বান করা হবে, কিন্তু তারা তা করতে পারবে না, তাদের দৃষ্টি নত থাকবে, তাদের উপর লাঞ্ছনা আরোহণ করবে, এবং নিশ্চয়ই তাদেরকে দুনিয়ার সেজদার প্রতি আহ্বান করা হতো যখন তারা সুস্থ ছিল। ইসলামীবারা, হযরত ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের উক্ত মহান এই বাণীর তাফসির ব্যাপারে তাফসির করে তিনি বলেন, ওই দিন কিয়ামতের দিন হবে, সেদিন তাদের লজ্জা এবং অপমানের হবে, কেননা দুনিয়াতে যখন তাদেরকে সেজদার দিকে নামাজের জন্য আহ্বান করা হতো, তারা সুস্থ থাকা সত্ত্বেও নামাজে উপস্থিত হতো না। হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খোদার শপথ, উক্ত আয়াত জামাত ত্যাগকারীর ব্যাপারে অবতীর্ণ হয়েছে, আর কোনো প্রকার শরঈ অপরাগতা ব্যতীত জামাত ত্যাগকারীদের জন্য এর চেয়ে বেশি আর কি শাস্তি হতে পারে? ইসলামী ভাইরা, তাসাব্বুর করেন, আজ আমি আপনি নামাজ পড়তে চাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল বান্দাদেরকে এলান করবে, সবাই সেজদার মধ্যে চলে যাও। চিন্তা করুন তো, যেই মাথা, যেই শের, যেই পেশানি আপনার দুনিয়াতে জমিনের মধ্যে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় লুটে পড়েনি, কিয়ামতের ময়দানে কিভাবে পড়বে? তাসাবুর করেন, আমি আপনি দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় এখনো নামাজের প্রতি আমি আপনি নিজেকে সচেষ্ট করতে পারছি না, নামাজের প্রতি যত্নশীল হচ্ছি না, কেয়ামতের ময়দানে কোথায় যাব? তারাই সফলকাম হবে যারা দুনিয়াতে নামাজগুলোকে যত্ন করেছে, নামাজের হকগুলোকে আদায় করেছে, নামাজের প্রতি তারা জামাতের প্রতি সচেষ্ট ছিল, তারাই কেয়ামতের ময়দানে আল্লাহর যখন হুকুম হবে সাথে সাথে তারা সেজদায় লুটে পড়বে। কিন্তু আমি আপনি দুর্ভাগা যদি এই জমিনে এখনো হায়াতের জিন্দিগিতে এই অবস্থায় দুনিয়া থেকে চলে যায় নামাজ না পড়ার কারণে, কেয়ামতের ময়দানে আমি আপনি শত কোটিবার চাইলেও এই পেশানিকে আল্লাহ পাকের সেজদায় লুটাতে পারবো? এখন আমার আপনার নিকট সময় রয়েছে কৃষ্ণাই বেড়া, কৃষ্ণাই বেড়া, আমরা শুনলাম যে শরীয়ত হুকুম এটার অপরগতা ব্যতীত জামাতকে ত্যাগ করা যাবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি জামাতে নামাজ ত্যাগকারী এই বিষয়টি জানতো যে এই জামাত ত্যাগকারীর জন্য কি রয়েছে, তবে সে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হয়ে যেত। আল্লাহু আকবার, হামাগুড়ি বুঝেন, বাচ্চারা হামাগুড়ি দেয় যখন আস্তে আস্তে করে, সে হাঁপুড় শিখে, আমরা বলি হাঁপুড়, সে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে আগায়। তো আমরা যদি জানতাম যে জামাত ত্যাগ করার শাস্তি কি, তাহলে আমাদের অবস্থা হতো এরকম যে আমরা হামাগুড়ি দিয়ে হলেও আমি আপনি মসজিদে চলে যেতাম জামাতে নামাজ আদায় করার জন্য। কৃষ্ণাই ভেড়া, সেজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো গ্রাম বা শহর অথবা জঙ্গলে তিনজন লোক উপস্থিত থাকা অবস্থায় যদি নামাজ জামাতে কায়েম না করে, তবে বুঝে নিতে হবে যে তাদের উপর শয়তান নিয়োজিত হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাই জামাতকে অনিবার্য মনে করো, আল্লাহ রাসূলের ইরশাদ, জামাতকে অনিবার্য মনে করো, কারণ বাঘ ওই ছাগল বা ভেড়াকেই খায় যে দলচ্যুত থাকে। কৃষ্ণাই ভেড়া, আমি আপনি যখন জামাত থেকে নামাজ আদায় করি, একটু খেয়াল করুন, আমার আপনার কিন্তু এই একা একা নামাজের মধ্যে অনেক কনফিউশন সৃষ্টি হয়, কয় রাকাত নামাজ পড়লাম, তারপর কেরাতের মধ্যে ভুল হয়ে যায়, তারপর আমি আপনি রুকুর মধ্যে ভুল করে ফেলি, অসংখ্য ভুল আমার আপনার একা একা নামাজ পড়ার কারণে হয়ে যায়। ইসলামী দ্বারা আমি আপনি জামাতে নামাজ না পড়ার ব্যাপারে খুব সচেষ্ট, আফসোস। বুখারী শরীফের ব্যাখ্যাকারক আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ তাআলাই বর্ণনা করেন, উক্ত পবিত্র হাদিস শরীফের উদ্দেশ্য হচ্ছে জামাত ত্যাগকারীর উপর শয়তান প্রভাব বিস্তার করে, তার উপর নিজের আধিপত্য বিস্তার করে, যেমনটি বাঘ পালবিহীন একা একা ছাগলের উপর আধিপত্য বিস্তার করে। কৃষ্ণাই বেড়া, এই হাদিসের মধ্যে এটাও আমরা জানলাম, তিনজনের সংখ্যা যদি হয় তাহলে বহু বচন হিসেবে সেটা উল্লেখিত হবে, আর তিন ব্যক্তির মাধ্যমে জুমার নামাজ কায়েম হতে পারে। তাছাড়া উক্ত হাদিস দ্বারা একথাও বোঝা যায়, যদি কোনো স্থানে দুজন ব্যক্তি থাকেন তারা আর তারা একা একা নামাজ আদায় করে নেয়, তবে গুনাগার হবে না। কৃষ্ণাই বেড়া, জামাতে সাথে নামাজ পড়ার দরুন যেখানে মুসলমানদের পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়, সেখানে নামাজের সওয়াবও বহুগুণে বৃদ্ধি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা বাণী আমরা শ্রবণ করি, যে পরিপূর্ণভাবে অজু করল অথপর ফরজ নামাজের জন্য বের হলো এবং ইমামের সাথে ফরজ নামাজ আদায় করল, তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ ফরমান, আল্লাহ পাক জামাতে নামাজ আদায়কারীকে পছন্দ করেন। তিন নম্বর, জামাত সহকারে নামাজ আদায় করা একাকী নামাজ পড়ার তুলনায় 27 গুণ বেশি উত্তম। চার নম্বর, যখন বান্দাগণ জামাত সহকারে নামাজ পড়ে অতঃপর আল্লাহ পাকের কাছে নিজের প্রয়োজনীয়দের ব্যাপারে প্রার্থনা করে, তখন আল্লাহ পাক তাদের প্রয়োজন পূরণ হওয়ার পূর্বে ঘরে ফিরে যাওয়াকে লজ্জাবোধ করেন। আল্লাহু আকবার, অর্থাৎ ওই ব্যক্তি তার ঘরে যাওয়ার আগে তার যে দোয়া আল্লাহ সেটা কবুল করে নেন। কৃষ্ণাই ভেড়া, আমার আপনার সামনে স্পষ্ট হাদিসের মাধ্যমে জামাত পড়ার কি বরকত রয়েছে। কৃষ্ণাই ভেড়া, একটি উদাহরণ এভাবে যদি আমি আপনি চিন্তা করি এভাবে যে একটা পণ্য আমার কাছে আছে যেখানে আমি সেটাকে উৎপাদন করেছি, এই পণ্যটা যদি আমি এখানে বসে বিক্রি করি সেটাতে এক গুণ মুনাফা অর্জন হবে। যদি এই পণ্যটাকে নিয়ে আমি সমুদ্র পাড়ে চলে যাই, তাহলে আমি এই পণ্যটা থেকে 27 গুণ মুনাফা অর্জন করতে পারবো। এখন আমার প্রশ্ন আপনাদের নিকট, তাহলে সুস্থ বিবেকবান সে কি চাইবে, এক গুণ নাকি 27 গুণ? সে তো যেভাবে হোক, সমুদ্র পাড়ে হোক, যেই দুনিয়ার যে প্রান্তে হোক, ওই 27 গুণ মুনাফা অর্জনের জন্য সে তড়িগড়ি করে সেইখানে চলে যাবে তার পণ্য বিক্রয়ের জন্য। এটা তো উদাহরণ। তাহলে আমার আপনার অবস্থা কি হওয়া উচিত? যে আমার আপনার অবস্থা এটাই হওয়া উচিত যে জামাতে নামাজ পড়ার কারণে 27 গুণ একা একা নামাজ পড়ার থেকে সওয়াব অর্জিত হয়। তাহলে আমার আপনার তো এটা উচিত যে জামাতের জন্য পাগল পাড়া হয়ে যাওয়া। কিন্তু আফসোস, যেখানেই নেকি সেখানেই আমরা উদাসীন, সেখানেই আমাদের অবহেলা দেখা যায়। তুই সাইবেরা, জামাত সহকারে নামাজ আদায় করার এমন বরকত ফজিলত যেটা আমার আপনার হয়তোবা আমি আপনি স্বচক্ষে দৃশ্যমান আমি আপনি দেখতে পারছি না, কিন্তু হাকিকতে আল্লাহ পাক এটার এত এত দয়া রেখেছেন, বরকত রেখেছেন, সেটা আমি আপনি যদি আদায় করি, সেটা আমি আপনি দুনিয়া তো সেটার বরকত দেখব, কেয়ামতের ময়দানেও দেখব। ইসনাইবেরা, আমরা আজকে জামাতকে তোয়াক্কা করি না, কিন্তু আমাদের যারা বুজুর্গ ছিল তাদের অবস্থা কেমন ছিল আমরা শুনব? শোনা দরকার আছে না ভাই? আল্লাহওয়ালারা এমনি এমনি আল্লাহওয়ালা হয়নি, হাজার বছর চলে যায় তারপরও গাউসে পাকের তাজকিরা হয় কি হয় না? শত শত বছর চলে যায় তারপরও বাবা শাহজালার নাম নেই কি নেই না? আমরা কেন নেই? তারা সকল বিষয়ে আল্লাহ পাককে রাজি খুশি করেছেন, তারা নামাজ জামাত সহকারে আদায় করেছেন। কৃষ্ণাই বেড়া, আমাদের বুজুর্গদের অবস্থা এমন ছিল যে কখনো যদি তাদের তাকবীরে উলা ছুটে যেত, তখন তারা এমন আফসোস করতেন যেন তাদের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত বুজুর্গগণ, দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত কিছু থেকে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার ব্যাপারে অধিক গুরুত্বপূর্ণ তারা মনে করতেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন যে হযরত পূর্বেকার যারা সালেহীন বুজুর্গানে দিন, তাদের অবস্থা এমন ছিল যে জামাত সহকারে নামাজের এমন গুরুত্ব ছিল যে এদের মধ্যে যদি কারো তাকবীরে উলা ছুটে যেত, তখন তারা তা ছুটে যাওয়ার কারণে 3 দিন পর্যন্ত আফসোস করতেন। আচ্ছা, এমনও বুজুর্গ তাদের জীবনী থেকে পাওয়া যায় তাদের এই আফসোসের মাত্রা ছিল 7 দিন পর্যন্ত। হায় আফসোস, আমার থেকে জামাত ছুটে গেছে, আমার থেকে জামাত আজ আমি আদায় করতে পারিনি। 7 দিন পর্যন্ত তাদের জবানের মধ্যে আফসোস থাকত। আমার আপনার কয়দিন থাকে? কয়দিন আমি আপনি আদায় এই আফসোস জবান থেকে আনতে পারি? কৃষ্ণাই বেড়া, আমাদের মাঝে জামাতের সাথে নামাজ আদায় করার প্রতি যে গুরুত্ব ও ভালোবাসা সৃষ্টি করা, এবং আমাদের যে সন্তান সন্ততিকে তাদের জীবনের শুরু থেকে জামাত সহকারে নামাজ আদায় করার ব্যাপারে অভ্যাস গড়ে তোলা দরকার আছে কি আছে না ভাই? আপনি নামাজি, আপনি খুব পাক্কা তাকবীর উলার সাথে প্রথম কাতারে নামাজ আদায় করেন, আপনার ছেলেকে নামাজে দেখা যায় না, এই নামাজের কোনো মূল্য থাকবে আল্লাহ তাআলার দরবারে? কেননা আপনার জিম্মায় রয়েছে আপনার সন্তান, আপনি নামাজ পড়ে একা একা পার হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, এই সুযোগ থাকবে না হয়তোবা আল্লাহ পাক যদি পাকড়াও করেন। কেননা আল্লাহ পাকের যে অদৃশ্য গোপন অবস্থা আমাদের জন্য কি লিখিত রয়েছে সেটা আমরা কেউ জানি না। কৃষ্ণাইবেরা, নিজের সন্তান সন্ততিদেরকে প্রশিক্ষণ দেওয়ার উত্তম মাধ্যম হচ্ছে নিজের পরিবারের সকল সদস্যদেরকে দাওয়াত ইসলামের যে দিনই পরিবেশ, এই দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত করা। অনেক সময় আমার আপনার জবান দিয়ে বলার কারণে সন্তান সেটাকে অ্যাকসেপ্ট করে না, সেটা অনুযায়ী আমল করে না, কিন্তু একটা পরিবেশের সাথে যখন সে সম্পৃক্ত হয়, তখন আমার সন্তান ওই পরিবেশের সাথে মিলে যাওয়ার কারণে অটোমেটিকলি তার মধ্যে পরিবর্তন চলে আসে। কৃষ্ণাই বেড়া, হয়তোবা সন্তান আমার আমল দেখে চিন্তা করে, আমার বাবাই তো জামাতে নামাজ পড়ে না, আমি কি জামাতে নামাজ পড়বো? আর আমার বাবাই তো নামাজ পড়ে না ঠিক মতো, আমি কি নামাজ পড়বো? কৃষ্ণাই বেড়া, এই জন্য আমাদেরকে উচিত, আমি যেভাবে নিজেকে এই দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত করেছি, সে ঠিক সেইভাবে আমি আমার স্ত্রী ইসলামী বোনদের যে আমাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থা রয়েছে, আমি আমার স্ত্রী আমার বোন ইসলামী বোনদেরকে আমি সেই পরিবেশের সাথে সম্পৃক্ত করি, আমি আমার সন্তান আমি আমার ছোট ভাইকে দাওয়াত ইসলামীর যে ইসলামী ভাইদের পরিবেশ রয়েছে আলহামদুলিল্লাহ সেই পরিবেশের সাথে সম্পৃক্ত করি, মাদানী কাফলায় সফর করাই। মাদানী কাফলা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটার মাধ্যমে আমি আপনি প্র্যাকটিক্যাল শিখতে পারবো। আলহামদুলিল্লাহ আপনি যখন 3 দিন মাদানী কাফলায় সফর করবেন, তখন আপনি পাঁচ অক্ত নামাজ আপনার জামাতে পড়ার সৌভাগ্য অর্জন হবে। আপনি একটু ফিকির করেন, আমি আপনাকে আপনার উপর ছেড়ে দিচ্ছি, আমি আপনি দুনিয়ার কাজে যখন ব্যস্ত থাকি চাইলে অনেক সময় পাঁচ অক্ত নামাজ জামাতে পড়া হয় না, ছুটে যায় দুনিয়ার ব্যস্ততা, এটা আমাকে আপনাকে মাহরুম করে দেয় জামাত থেকে। কিন্তু একাগারে যখন আমি আপনি আল্লাহ তালার ঘরের মধ্যে পড়ে থাকব, এটা আমার আপনার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে দাওয়াত দিব, যাদের পক্ষে সম্ভব মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকেও বলবো, যাদের আমাদের পক্ষে সম্ভব রয়েছে ইসলামী ভাইরা, আমরা এই তিন দিন মাদানি কাফেলার সাথে সফর করি। ইসলামী ভাইরা, আমরা আজকের বয়ানে শুনছিলাম যে জামাত ত্যাগ করার ব্যাপারে কি শাস্তি রয়েছে, জামাত এর নামাজ আদায় করার গুরুত্ব যদি আমরা সাহাবায়ে কেরাম থেকে দেখি তাহলে আমরা কি পাই, আসুন শ্রবণ করি। হযরত সাইয়দুনা আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হযরত সাইয়দুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বর্ণনা করেন, আমার ঘর মসজিদ থেকে দূরে ছিল, তাই আমি আমার ঘরকে বিক্রি করার ইচ্ছা পোষণ করলাম, এই জন্য যে আমি যাতে টাইমলি সময়ে একেবারে সঠিক সময়ে আমি জামাতের মধ্যে উপস্থিত হতে পারি। আল্লাহু আকবার, কেমন চিন্তা, নিজের ঘরকে বিক্রি করে দেব তারপর আমি আমার নামাজ জামাতকে ছাড়ব না। ইসলামী ভাইরা, তো তাদের তো নেকির ভালোবাসা ছিল, নেকির প্রতি তাদের উৎসাহ ছিল, যখন তার এই অবস্থা ছিল তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আমি এই ইচ্ছা পোষণ করছি আমি আমার ঘরকে বিক্রি করে দেব, আল্লাহর রাসূল আমাকে নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার প্রত্যেক কদমের বরকতে তোমাকে সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার, আমি আপনি ঘর থেকে যখন ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হই, যতটা কদম আমার মসজিদ পর্যন্ত পড়ে আল্লাহ পাকের ফেরেশতারা ততটা নেকি আমার আপনার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, জামাতে নামাজ পড়ার জন্য সাহাবাই কেরামের কেমন স্পৃহা ছিল যে সত্যি পাঁচ অক্ত নামাজ পাঁচবার এক মাইল অতিক্রম করে জামাতে শরিক হওয়া তেমন সহজ কাজ নয়, এবং আনুগত্যের মন মানসিকতা দেখুন, শুধু এই জন্য মসজিদে নববী শরীফের কাছে ঘর ক্রয় করেননি যাতে দূর থেকে আসার যে বেশি পরিমাণ সওয়াব তা অর্জন করা যায়। পক্ষান্তরে আমাদের অবস্থা কি কৃষ্ণাই বেড়া? আলহামদুলিল্লাহ, ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, এটা আমরা সবাই কিন্তু জানি। আমাদের অবস্থা এমন, কয়েক কদম ফেললেই গলির মুখে মুখে আমরা মসজিদ দেখতে পাই। আচ্ছা, এমন আমাদের ঢাকা শহরের আজকে আমাদের ব্যবস্থাপনা এমন হয়েছে, উঁচু উঁচু দালানগুলো এর মধ্যে মসজিদও নির্মাণ করা হয়েছে, যাতে করে মানুষকে কষ্ট করে বের না হতে হয়। আমরা কেমন অলসের অলস, কেমন দুর্ভাগার দুর্ভাগা যে দুই কদম ফেললে মসজিদে যেতে পারবো, কিন্তু আফসোস আমরা সেই মসজিদের মধ্যে পা রাখি না। ফজরে যদি আল্লাহ পাকের দয়ায় ঘুম ভেঙেও যায় আমি তখন ক্যালকুলেশন করি, আই হায় যদি এত তাড়াতাড়ি উঠে যাই তাহলে সারাটা দিন আমি জিমাতে থাকব, তাহলে আমাকে মসজিদে যাওয়া যাবে না, যদি আমি জামাতে নামাজ পড়ি অনেক সময় ওখানে ব্যয় হয়ে যাবে, আমি যদি ঘরে পড়ি তাহলে আমি আরেকটু বেশি ঘুমাতে পারব। কিছু কিছু দুর্ভাগ্য এমনও আছে ফজরের সালাতকে ছেড়ে দেয়, কেন? যদি সে ফজরে উঠে তাহলে সে ঠিক মতো অফিস করতে পারবে না। আচ্ছা, আমি যেগুলো কথাগুলো বলছি এগুলো বানোয়াট না, যখন আমি কাউকে ইনফরাদি কোশিস করি, যখন কথা বলি তখন ওই মুসলমানের জবান থেকে এই কথাগুলো বের হয়, তখন আমি অবাক হই, আমাদের অবস্থা কি, আমাদের ইমানের অবস্থা কি? আমি আপনি ক্যালকুলেশনে পড়ে যাই, জামাতে যাব কি যাব না, তো কেয়ামতের ময়দানে আমার অবস্থা হবে কি? আজ ক্যালকুলেশন করে আমি জামাতকে তরক করে দেই, তো ইমানের হালত যদি এই থাকে তাহলে আমার আপনার ইমান তো আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি ইসলামী ভাইরা, ইমান এতই দুর্বল যে নিজের এই শীতের সময় নিজের কম্বলকে ছাড়তে রাজি না। আরে, ঘুম তো নেয়ামত, এটাও আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত, আল্লাহ পাক দিয়েছেন আমার আপনার শরীরের একটা সুস্থতার জন্য। হ্যাঁ, কিন্তু এটার জন্য কি আমাকে আপনাকে ফরজ নামাজকে ত্যাগ করার জন্য বলেছেন? ইসলামী ভাইরা, যারা এই দুর্ভাগা তারা আজকের বয়ান থেকে আমরা একটু নিয়ত করে নিই, সচেষ্ট হয়ে নিই, পরিপক্ক নিয়ত করি যে ঘুম যাক যাবে, জীবন যাক যাবে জামাতে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ভয় লাগে মনে এখনো না, এই হুজুর কেমনে সম্ভব, কি বলেন, মাত্র চার ঘন্টা রাত, শুইতে শুইতে ঢাকা শহরের মানুষের একটা দুইটা বাজে, আপনি যদি কন আবার চারটার দিকে উঠতে, সম্ভব না, কঠিন হয়ে যায় হুজুর, বাচ্চা কান্দে, ঘুমাইতে পারি না, রাতে কাজ করতে হয়। অজুহাত, অজুহাত দেখি কাল কেমতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের হুকুম, এটা ওয়াজিব বলা হয়েছে যে আমাকে আপনাকে জামাতে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, এখন শুনুন, যেই নবীর সুপারিশ আমি আপনি দাবি করি না, সেই নবী আমার আপনার জন্য কি ইরশাদ করেছেন শুনুন। আল্লাহ পাকের নবী, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ হচ্ছে যেটা, যে আমার ইচ্ছে করছে আমি কাউকে নামাজ পড়ানোর আদেশ দিই, অথবা আমি ওই সমস্ত লোকদের ঘরে যাই যারা জামাতে অনুপস্থিত এবং তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দেই। আপনারা মনে বুঝতে পারেন নাই, হাদিসের খোলাসা, আল্লাহর নবী এত শক্ত হয়েছেন, আরে আমার নবী তো দয়ালু নবী, আমার নবী তো মায়ার নবী, শাফায়াত কারণে বলা নবী, আরে ওই নবী যেই নবী তার গোটা জিন্দিগি, হায়াতের জিন্দিগি উম্মতের জন্য রাত ভরে কান্না করেছেন। আম্মাজান যখন জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কান্না করেন, তখন আল্লাহ রাসূল, হাদিসের খোলাসা এটা যে আমি কি আমার আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব না, আরে আমার নবী তো জান্নাতি, জান্নাত যিনি মালিক ও মুক্তার, তিনি উম্মতের জন্য সারা রাত কান্না করেছেন, যিনি উম্মতকে সুপারিশ করবে সেই নবী এতটা কঠোর হয়েছেন যে তিনি বলছেন যারা নামাজ জামাতকে ত্যাগ করে দেয়, আমার ইচ্ছা হয় আমি কাউকে দাঁড়িয়ে দেই নামাজের জামাতের মধ্যে, দায়িত্ব দিয়ে দেই, আর আমি তাদের ঘরে চলে যাই, তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দেই। ইসনাই ভাইরা, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, যদি তাদের ঘরে স্ত্রী তাদের সন্তান যদি না থাকতো বাচ্চারা, তাহলে আমি তাদের ঘরকে জ্বালিয়ে দিতাম। ইসনাইবেরা চিন্তা করুন তো, নবীর এত কঠোর যে বাণী, এটার উপর আমাদেরকে ভয় করা উচিত না ভাই? ভয় করা উচিত কি না ভাই? যদি সিঁড়ি বাইতে হয় সিঁড়ি বাইব না জামাতের জন্য? যদি রাস্তা মাইলকে মাইল পার হতে হয় পার হব? ইমান শক্ত আছে আমাদের, মজবুত আছে আমাদের? আজকে থেকে পাক্কা নিয়ত করেন, আমি হয়তো বা সবাইকে পারবো না, কিন্তু আপনাদের পক্ষে সম্ভব আলহামদুলিল্লাহ। শাইখে তরিকত আমির আহলে সুন্নত ইনার প্রতি ফিদা হন, ইনাকে ভালোবাসেন, এই বান্দা এমন বান্দা, এমন আশেকে রাসুল যিনি আমাদেরকে একটা রিসালা দিয়েছেন, নেক আমল রিসালা, সেটার মধ্যে তিনি একটা আমাদেরকে আমলও দিয়েছেন যে যাতে করে আমরা, তিনি বলেছেন যে আজকে কি আপনি, যার আমি খোলাসা বলছি, যে আজকে কি আপনি তাকবীরে উলার সাথে জামাত সহকারে নামাজ আদায় করেছেন? একটা আমল, প্রতিদিন আপনি নিজেকে নিজে কি করবেন, ফিকির করবেন। এবং আপনি কি যখন নামাজে গিয়েছেন তখন একজন মুসলমান ভাইকে আপনি নামাজের জন্য দাওয়াত দিয়েছেন? সাহেবরা চিন্তা করুন তো, প্রতিদিন যদি আমি নিজে জামাতে যাই আর একজন করে আমরা প্রত্যেকে, একজন করে যদি আমরা নামাজে জামাতে পড়ার দায়িত্ব নিয়ে নিই, তাহলে এই মসজিদ খালি থাকবে না, ভরে যাবে। ফজরের সময় আমি এখন বলবো না, হাত তুলেন কে কে ফজরের সময় মসজিদে আসেন, তাহলে অনেক হাত কমে যাবে আমাদের, আমরা এমন দুর্ভাগা। মসজিদে কাতার অসংখ্য, কিন্তু ফজরের সময় মসজিদের কাতার, প্রথম কাতার ভরতে হিমশিম খেয়ে যায় মুসল্লি, ঠিক কি ঠিক না ভাই? এটার দায়িত্ব কাদের? আমাদের। এটার জবাবদিহিতা কাদেরকে দিতে হবে? আমাদেরকে, নাকি আমার জামাতের দায়িত্ব আমার ইমাম সাহেব দিয়ে দিবে? ইমাম সাহেব দিবে আপনার? মুয়াজ্জিন কিন্তু তার কাজ করে নিয়েছে, মুয়াজ্জিন তার কাজ করেছে আজানের মাধ্যমে, তিনি কিন্তু আহ্বান করেছে আমাকে আপনাকে। এমনও দুর্ভাগ্য আছে আমাদের কানে আজানও যায়, আমাদের ঘুম ভাঙে, এলাম বাজতেই আছে কিন্তু খবরও কেন ফিস সাহেবের? আমাদের মধ্যে অনুশোচনা নাই, বুজুর্গানে দিন আল্লাহ বলা তাদের মধ্যে অনুশোচনা থাকতো বিদায়, শয়তান তাদের সাথে আর পারত একদিন দুই দিন তিন দিন, যখন দেখতো তার অনুশোচনার পরিমাত্রা এমন যে আল্লাহ পাক তার জিম্মা নিয়ে নিয়েছে, তখন শয়তান তার থেকে পালিয়ে যেত। আজকে আমাদের অনুশোচনা নেই, আল্লাহ পাকের রহমত থেকে আমরা বঞ্চিত, শয়তান আমাদের উপর পাকড়াও হয়ে গিয়েছে, এই জন্য আমরা চাইলেও জামাতে নামাজ পড়তে পারি না, কেন আমাদের মধ্যে ওই ইচ্ছা নাই, ওই ইচ্ছা শক্তি আমরা তৈরি করতে পারিনি। কৃষ্ণাই বেড়া, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে সহকারে আদায় করবো ইনশাআল্লাহ। কৃষ্ণাই বেড়া, জামাতে নামাজ আদায়কারীর ব্যাপারে হযরত মাইমুন বিন মেহরান রহমতুল্লাহ বলেন, মসজিদে আসলে তাকে বলা হলো জামাত শেষ হয়ে গেছে এবং লোকেরা চলে গেছে, এটা শুনে তার মুখে অনিচ্ছাকৃতভাবে জারি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর বললেন, আমার দৃষ্টিতে এই জামাতে নামাজের ফজিলত ও গুরুত্ব ইরাকের রাজত্বের চেয়েও শ্রেষ্ঠ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি বাগানে তাশরিফ নিয়ে গেলেন, যখন ওই বাগান থেকে ফিরলেন তখন লোকেরা আসরের নামাজ আদায় করে নিয়েছিল, তা দেখে বললেন, আমার আসরের জামাত ছুটে গিয়েছে, তাই আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি আমার এই বাগান মিসকিনদের মাঝে সদকা করলাম, যেন এটা আমার এই ভুলের কাফফারা হয়ে যায়। চিন্তা করতে পারলেন কৃষ্ণাইবেরা, একটা বাগান তিনি কাফফারা করে দিলেন, এমন অনুশোচনা তার মধ্যে সৃষ্টি হলো। কৃষ্ণাইবেরা, আমাদের বুজুর্গদের দৃষ্টিতে জামাত সহকারে নামাজ এর গুরুত্ব অনেক অনেক বেশি ছিল, তাই তারা যখন নামাজ ছুটে যেত তখন তাদের মধ্যে এই অনুশোচনা সৃষ্টি হতো। কৃষ্ণাইবেরা, আল্লাহ পাকের নবী যে হাদিসে মোবারক আমরা শুনলাম যে তিনি ঘরকে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, এটা বিশেষত বলা হয়েছে মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে, কেননা আমাদের এই খেয়ালও আনা যাবে না। মুফতি আহমদ ইয়ার খান নঈম রহমতুল্লাহ তাআলা এই হাদিসের তাফসিরের মধ্যে বলেন যে এই বিষয়টি হচ্ছে মুনাফিকদের জন্য। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা তো জামাতের ব্যাপারে সচেষ্ট ছিলেন, তারা জামাতের পাগল ছিলেন, কেননা তারা জানতেন যে জামাতে গেলে আমার নবীর দিদার হবে, জামাতে গেলে আমার নবীর নূরানি চেহারা আমার দেখার সৌভাগ্য হবে, জামাতে গেলে আমি আমার নবীর কদমের মধ্যে পড়ে থাকার সৌভাগ্য হবে। কৃষ্ণাইবেরা, জামাতে গেলে আমার মসজিদে থাকার সৌভাগ্য হবে। কৃষ্ণাইবেরা, জামাতে নামাজ আদায় করা দুনিয়া তো যেভাবে কল্যাণ রয়েছে ঠিক একইভাবে আখেরাতের কল্যাণ রয়েছে। দুনিয়ার কল্যাণ কিছুটা এরকম, যদি আমরা জামাতে নামাজ আদায় করি তাহলে এখানে আমাদের যে মুসলমানদের যে সম্পর্ক ভ্রাতৃত্ব, এটা আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে। একমাত্র ধর্ম ইসলাম ধর্ম যেখানে কোনো মানুষের ভেদাভেদ নেই, যেই ঘরের মধ্যে আসলে বাদশাহ ফকির এক কাতারের মধ্যে সারিবদ্ধ হয়ে যায়, এটা এমন একটা জায়গা যেই ঘরের মধ্যে আসলে সবাই এক আল্লাহর দিকে রজ্জু হয়ে যায়, এমন অবস্থা হয়, নিজেদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়। জামাতে আসলে মুসলমান একজন আরেকজনের বিপদে আপদে অগ্রসর হতে পারে। সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের অবস্থা এমন ছিল, যদি কোনো কারণবশত সাহাবাই কেরাম কেউ উপস্থিত না থাকতো তখন সাহাবাই কেরাম তারা ওই সাহাবিয়ে রাসুলের ঘরের মধ্যে তাশরিফ নিয়ে যেতেন তার খোঁজ নেওয়ার জন্য, যে আমার অমুক ভাই কি কোনো বিপদে পড়েছে কিনা, অমুক কোনো ভাই অসুস্থ রয়েছে কিনা, তারা সেটা খোঁজ নেওয়ার জন্য চলে যেতেন। তো এটার মাধ্যমে কি কি ভাই সম্পর্ক বাড়ে না কমে? আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ কি হয়, নিজেদের মধ্যে আলহামদুলিল্লাহ ভেদাভেদ দূর হয়ে যায়। জামাতে নামাজ আদায় করার মাধ্যমে যেটা আমাদের কল্যাণ আখেরাতের, সেটা হচ্ছে সওয়াব 27 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের প্রিয় বান্দা আমি আপনি হওয়ার সৌভাগ্য অর্জন হয়। জামাতে নামাজ পড়ার কারণে আমার আপনার আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন হয়। তো আমরা জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কৃষ্ণাইবেরা, আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদেরকে একটি জামাতের সাথেও সম্পৃক্ত থাকতে হবে, অর্থাৎ একটি দলের সাথেও সম্পৃক্ত থাকতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের স্বয়ং নিজের কথা। আল্লাহ পাক স্বয়ং নিজে এই ব্যাপারে আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে হুকুম দিয়েছেন, যাতে করে আমরা একটি দলের সাথে, একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যাই। যেই সংগঠন, যেই দল, যেই লোক সকল যারা আল্লাহ ও রাসূলের দিকে ধাবিত, যারা সৎ কাজের আহ্বানকারী, অসৎ কাজের বাধা প্রদানকারী, আল্লাহ পাকের হুকুম হচ্ছে এমন সকল ব্যক্তিদের সাথে, এমন সংগঠনের সাথে যাতে করে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ, এই বর্তমান জামানায় এমনই একটি সংগঠন হচ্ছে দাওয়াত ইসলামী, আমার আপনার দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, যারা দুনিয়াব্যাপী যারা এই কাজ করছে, কী কাজ? যারা মানুষকে সৎ কাজে আহ্বান করছে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করছে। দাওয়াত ইসলামী হচ্ছে মসজিদ ভরা সংগঠন। কি ভরা সংগঠন? সকলেই বলি কি ভরা সংগঠন? মসজিদ ভরা সংগঠন। আজ মসজিদ আছে কিন্তু মুসল্লির অভাব আছে, আজ মুসলমান আছে কিন্তু নামাজের অভাব আছে। মুসলমান তো আপনি গলিতে গলিতে পাবেন, কিন্তু নামাজের বড় অভাব। কেন ভাই? কেননা আমার আপনার এমন অবস্থা, গুনাহের মরীচিকা আমার আপনার অন্তরকে এমনভাবে আমার অন্তরকে মরীচিকা করে দিয়েছে যে নামাজ আমার ভালো লাগে না। মুয়াজ্জিনের তাকবীরের অপেক্ষায় থাকে যে আজান তো হয়ে গিয়েছে, একামত হোক, তারপর মসজিদের দিকে যাব। তাদের জন্য কোরআন হাদিসের মধ্যে তাদের জন্য সতর্কবাণী রয়েছে। কৃষ্ণাইবারা, যদি আমি আপনি মসজিদের মধ্যে আজানের সাথে সাথে চলে যাই, তাহলে আমার আপনার জন্য এটাও সৌভাগ্য। তো আমরা যাবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে জন্য দাওয়াতের কাজ করতে হবে, প্র্যাকটিক্যাল শিখতে হবে। আর অনুরোধ করব, প্রতি সপ্তাহে 3 দিনের মাদানী কাফেলা আমরা প্রত্যেকে সফর করি। এটার মাধ্যমে আমার আপনার জামাতে নামাজ পড়ার যেই মজা, যেই স্বাদ, সেটা তৈরি হবে। আমাদের অনেক একটা বড় সংখ্যক যারা ফজরের নামাজ জামাতে আদায় করি না, অনেক অনেক বড় একটা সংখ্যক। কেউ একজন বলেছেন, আমি শুনেছি যে মুসলমানদের যে হুকুমত, মুসলমানদের যে শক্তি পুরো দুনিয়া জুড়ে ছিল, সেটা আজ হাতছাড়া হয়ে গিয়েছে। তার এটা নিজস্ব কথা, কিন্তু আমার কাছে এটা ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মুসলমানদের যে শোচনীয় অবস্থা, এটা ফিরে আসবে যদি মুসলমান জুমার নামাজের মতো ফজরের নামাজে উপস্থিত হয়ে যায়। কথাটা সাধারণ কোনো ব্যক্তির হতে পারে, কিন্তু একটু ফিকির করেন, আমি আপনি ফজরের জন্য কতটুকু আমি আপনি নিজেকে সচেষ্ট করেছি। যারা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, তাদের ব্যাপারে বলছি। ফজরের সালাতের বিষয়ে আমরা যদি সচেষ্ট হই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এমন দয়া হবে, আল্লাহ চাহে তো আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ফজরে উঠতে পারি, এটাও সৌভাগ্য হবে, নিজের পরিবার পরিজন সকলকে আমরা উঠাতে পারবো নামাজের জন্য আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা 12 দিনই কাজের মধ্যে একটাও দিনই কাজ হচ্ছে সাদায়ে মদিনা দেওয়া, অর্থাৎ মুসলমান ভাইকে নামাজের জন্য উঠানো। আল্লাহ আকবার! যেই কাজ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেই কাজ স্বয়ং সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান করেছেন, তারা সাহাবাই কেরামকে, তারা মদিনাবাসীদেরকে আহ্বান করত জামাতে নামাজ পড়ার জন্য, তারা ডাকত। আলহামদুলিল্লাহ শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ একজন ইসলামী ভাইয়ের ভাষ্য যে, আমি সাদায়ে মদিনা এমন আমল করলাম, আমল করতে করতে আল্লাহ তাআলা আমাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কেননা এই সাদায়ে মদিনার মধ্যে একটা দোয়াও এমনও আছে, আল্লাহ পাক আপনাকে মদিনা শরীফ, মিঠা মিঠা মদিনা জিয়ারত নসিব করে দিই ইসলাম। কেননা যেই মুসলমানের জন্য আপনি ভালো দোয়া করবেন, আপনার মুসলমান ভাইয়ের জন্য, আল্লাহ পাক সেই দোয়া আপনার হকেও কবুল করে দিবে, করবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামের আসুন, সাপ্তাহিক ইজতেমায় পঠিত দুরূদ শরীফ ও 2টি দোয়া পাঠ করানো হয়, আমরা সকলেই পাঠ করুন। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। সুবহানাল্লাহ। শুনুন, আমরাও পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা عندك يوم القيامة। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন সমূহ পর্যন্ত নেকি লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم।
আসুন প্রিয় ইসলামের ভাইরা, আমরা মদিনা শরীফের দিকে ধ্যান করে করে 12 বার দরুদ শরীফ পাঠ করে নি।
والصلاه والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله هو 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 لا إله لا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله.
بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين. হে মালিক ও মাওলা, হে দয়াময় প্রভু, হে আল্লাহ, হে আমাদের মালিক, হে আমাদের রিজিক দাতা, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের লালন পালনকারী মালিক, হে আমাদের গুনাহগারদের অপদস্থকারী, গুনাহগারদের মতো আমাদের মতো নাফরমানদের মাথায় মুকুট প্রদানকারী মালিক, মাওলা তোমার অনেক দয়া মাওলা, আমাদের মতো নাফরমানদেরকে তোমার ঘরের মধ্যে বসিয়ে রেখেছো মাওলা মালিক। আমরা নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেক বড় গুনাহগার মাওলা, আমরা এমন গুনাহগার মাওলা, আমাদের গুনাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে মাওলা, মাওলা মাওলা আমাদের গুনাহের দিকে তাকালে তোমার রাগ চলে আসবে মাওলা, মাওলা তোমার কোটি কোটি নেয়ামত আমরা ভোগ করছি মাওলা, দিন শেষে আমরা তোমারই নাফরমানি করছি মাওলা, মালিক তোমার কাছে দয়া মাওলা, মাওলা তুমি আমাদেরকে যখন এতই দয়া করেছো মাওলা, আর একটু দয়া করে মাওলা তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও মাওলা, মাওলা গো দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, মাওলা আমাদের গুনাহগুলো তুমি গোপন রেখেছো, যদি আমাদের গুনাহগুলো জমিনে মাওলা প্রকাশ পেত, দুনিয়ার মানুষ আমাদের চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করতো মাওলা, মাওলা আমাদের স্ত্রী আমাদেরকে স্বামী বলে পরিচয় দিত না, আমাদের মা বাবা সন্তান বলে পরিচয় দিত না মাওলা, দুনিয়ার মানুষ আমাদেরকে সালাম দিত না মাওলা, মাওলা তোমার কাছে মাওলা আমাদের ফরিয়াদ, তোমার নবীর ওয়াসতা মাওলা কেয়ামতের ময়দানেও তুমি আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিও মাওলা, আমাদের গুনাহগুলো যদি প্রকাশ পেয়ে যায় তোমার মাহবুব লজ্জিত, মাওলা আমরা এমনই কাজ করেছি যে কাজের কারণে তোমার নবী কষ্ট পেয়েছে, তোমার নবী এখনো রোজায় আতহারে কান্না করছে, আমরা দিনের পরে দিন গুনাহ করে যাচ্ছি, আর তোমার দয়ালু নবী আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেই যাচ্ছে, মালিক ওই নুরানি নবীর নূরের ওয়াসতা মাওলা তুমি আমাদের প্রত্যেককে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও মাওলা, মালিক তোমার ঘর বাইতুল্লাহর ওয়াসতা মাওলা, মাওলা ওই কাবা ঘর যেই কাবা ঘরের সামনে মাওলা প্রত্যেকটা মুহূর্ত কাবা ঘরের তাওয়াফ তোমার বান্দারা করছে মাওলা, প্রত্যেকটা মুহূর্ত হাজরে আসওয়াদে তোমার বান্দারা চুমু খাচ্ছে মাওলা, সাফা মারওয়া সাই করছে মাওলা, মাওলা তোমার কাবা ঘরের ওয়াসতা তুমি আমাদেরকে মাফ করে দাও। মাওলা ওই নুরানি নবীর নুরানি রওজার ওয়াসতা, যেখানে দিনের বেলায় 70,000 ফেরেশতা জিয়ারত করে মাওলা, সন্ধ্যাবেলায় আবার 70,000 ফেরেশতা তাওয়াফ করে তোমার নবীর রওজায় মাওলা, ওই নুরানি রবির রওজার ওয়াসতা মাওলা তুমি আমাদের, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ, যদি একটা গুনাহ আমাদের আমল নামায় থাকে আর আমরা যদি কবরের মধ্যে প্রবেশ করি মাওলা, তোমার ওই অন্ধকার কবরের আজাব আমরা সহ্য করতে পারবো না মাওলা। মাওলা দুনিয়ার সামান্য অসুস্থতা আমাদেরকে কাবু করে ফেলে মাওলা, দুনিয়ার সামান্য অসুস্থতা আমাদের মেডিকেল পর্যন্ত যেতে হয় মাওলা। মাওলা কবরের মধ্যে মাওলা কিতাবের মধ্যে পড়েছি মাওলা, নামাজকে ত্যাগ করার কারণে, নামাজকে ছেড়ে দেওয়ার কারণে কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে মাওলা। মাওলা আজকে আমরা শ্রবণ করেছি নামাজ নয় জামাতকে ত্যাগ করার কারণে শাস্তি মাওলা, মাওলা বালেগ হওয়ার পর কত না নামাজকে আমরা জামাতকে ত্যাগ করে দিয়েছি, কত বাহানা করে আমরা মসজিদে যাইনি মাওলা। মাওলা ওই সাহাবায়ে কেরামের ওয়াসতা যারা জামাতের পাবন্দি ছিল মাওলা, তুমি আমাদের পিছনের ভুলগুলোকে মাফ করে দাও মাওলা। মাওলা আমাদেরকে জামাতের আশেক বানিয়ে নাও মাওলা, আমাদের অন্তরের মধ্যে অনুশোচনা দিয়ে দাও মাওলা। মাওলা কেয়ামতের ময়দানে ফেসে যাব মাওলা, আমি বয়ান করেছি আর আমি জামাতের নাম ধরিনি মাওলা। মাওলা তোমার কাছে তৌফিক ভিক্ষা চাই, তুমি আমাদের প্রত্যেককে মাওলা তাকবীরে উলার সাথে প্রথম কাতারে নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও মাওলা। আমরা যাতে মাওলা ঘুমের প্রতি যত্নশীল না হই, যাতে জামাতের প্রতি যত্নশীল হই, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও মাওলা। মাওলা আমাদের পরিবার পরিজনের প্রতি তোমার রহমত নাজিল করে দাও মাওলা, আমাদের মাওলা প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও মাওলা। মাওলা মুসলমান এর ঋণগ্রস্ততা, হয়তো মামলা মোকদ্দমা, রোজগারহীনতা, সন্তানহীনতা মাওলা, মাওলা যত অশান্তি রয়েছে, পেরেশানি রয়েছে মাওলা, মুসলমানদের তাম পেরেশানিকে দূর করে দাও মাওলা। মালিক তোমার কাছে ফরিয়াদ মাওলা, মাওলা মুসলমান ভাই মাওলা, মাওলা ফিলিস্তিনের মুসলমানের প্রতি তোমার রহমত নাজিল করে দাও মাওলা। মাওলা প্রত্যেকটা দিন মাওলা শহীদের কাতার বেড়েই যাচ্ছে মাওলা, লাশ দেওয়ার মতো ব্যবস্থা হচ্ছে না মাওলা, লাশগুলো থেকে পচা গন্ধ হচ্ছে মাওলা, প্রত্যেকটা মুহূর্ত শিশু বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে মাওলা, তুমি অদৃশ্য থেকে তাদের প্রতি সাহায্য নাজিল করে দাও মাওলা। মাওলা মুসলমানদেরকে এক হওয়ার নেক হওয়ার তৌফিক দিয়ে দাও মাওলা। মালিক আমাদেরকে মাওলা নেককার বানিয়ে নাও মাওলা, মাওলা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে নেককার হিসেবে কবুল করে নাও মাওলা, গুনাহের প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দাও মাওলা। মালিক মাওলা দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা মাওলা এসেছে মাওলা, মাওলা প্রত্যেকের এই আশাকে তুমি কবুল করে নাও মাওলা। যারা মাদানী চ্যানেলের মাধ্যমে মাওলা আমাদের সাথে শরিক হয়েছে তাদের অন্তরের দিলের নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও মাওলা। মাওলা আমাদেরকে মাওলা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ইজতেমায় নিজে আসার এবং অপর মুসলমান ভাইকে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও মাওলা। মালিক তোমার কাছে ফরিয়াদ মাওলা, মাওলা ওই অদৃশ্য সুন্দর মনোরম যে কাবা রয়েছে মাওলা, ওই কাবা শরীফের জিয়ারত আমাদেরকে নসিব করে দাও মাওলা। মাওলা মাওলা জান্নাতের টুকরা তোমার নবীর কদমে রয়েছে মাওলা, জান্নাতের সরদার তো তোমার নবী রয়েছে মাওলা। মাওলা ওই নবীর রওজায় আমাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দাও মাওলা, যারা গিয়েছি মাওলা তাদেরকে বারবার যাওয়ার হাজিরি দেওয়ার তৌফিক দিয়ে দাও মাওলা। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায় মনোর আমাদের তকদিরে নসিব করে দাও মাওলা। ইয়া ইলাহাল আলামিন, মালিক মাওলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত সহ মাওলা ওলামা আহলে সুন্নত সকলের জান মাল ইজ্জতের প্রতি তোমার রহমত নাজিল করে দাও মাওলা। ইয়া ইলাহাল আলামিন, মালিক মাওলা আমাদেরকে দাওয়াতি ইসলামের সাথে মাওলা সম্পৃক্ত থেকে মাওলা, বারো দিনই কাজ করার এবং মালিক মাওলা মৃত্যুর আগ পর্যন্ত এর উপর কায়েম ও দায়েম থাকার তৌফিক দিয়ে দাও মাওলা। আমাদের ইমানের সালামতি দান করে দাও মাওলা। মালিক জিন্দগি বর আমল করলাম, আখের ইমান হারা হয়ে মারা গেলাম মাওলা, সব ধ্বংস হয়ে যাবে মাওলা। মালিক তোমার কাছে ফরিয়াদ মাওলা, দুনিয়ার কোনো দম দৌলত, দুনিয়ার কোনো মাওলা কিছু চাই না মাওলা, বাস মাওলা ওই শেষ মুহূর্তে মাওলা তুমি আমাদের ইমানের মাওলা হেফাজতি তুমি দান করে দাও মাওলা, ইমানের সুরক্ষা আমাদের তকদিরে নসিব করে দাও মাওলা। মদিনা শরীফের অলি গলিতে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে দাও, জান্নাতুল বাকিতে আমাদেরকে দাফনের ব্যবস্থা করে দাও, জান্নাতুল ফেরদৌসে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশিত্ব নসিব করে দাও। আল্লাহ তাআলা তিহামতা ওয়াসিলাতি আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা, ইন্নানি ফি বাহরি হামমিন মুগরাকুন, খুদি ইয়াদি সাহিলানা আশকালানা, আসআলুকা আশ-শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা আশ-শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ইয়া নবী সালামালাইকা ইয়া রাসূল সালামালাইকা ইয়া হাবিব সালামালাইকা সালাওয়াতুল্লাহালাইকা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমা বজমে হেদায়ত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমা বজমে হে দায়ত পে লাগো, গৌসে আজম নিমাম তুকা ওয়ান্নকা, গৌসে আজম ইমাম তো কা জলওয়ে শানে কুদরত পেলা কো সালাম, জলওয়ে শানে কুদরত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমা বজমে হেদায়ত পেলা কো, ডাল দি কলবো মে আজমতে মুস্তাফা, সৈয়দি আলম হযরত বেলা কো, বেজে সে জিন কে লা কো নামাজি বানে, উস আমি রহলে সুন্নত পেলা কো সালাম, উস আমি রহলে সুন্নত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমা বজমে হেদায়ত পেলা কো সালাম।
সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
جنكي